আজ অফিস ছুটি ছিল, দুপুরে খেয়ে দেয়ে ঘুমিয়েছিলাম। ফোনের রিংটনে ঘুম ভাঙল। শাহেদ, নিশ্চয়ই ক্যাম্পাসে এসেছে সবাই। হ্যাঁ বল, কই তুই? বাসায়, খবর পাইছস? কিসের? তৃণার বাবা মারা গেছে, আমরা সবাই হাসপাতালে। শুনে খানিকটা মন খারাপ হলেও অবশ্য বড় ধাক্কা খাইনি, কারণ গত সপ্তাহখানেক ধরে আঙ্কেল এমার্জেন্সিতে ভর্তি ছিলেন। নানা রকম রোগে এতটাই কাবু হয়ে গিয়েছিলেন যে অতি আশাবাদী কারো পক্ষেও তার সুস্থতা আশা করা কঠিন ছিল। শাহেদকে জানালাম আমি হাসপাতালে আসছি। হাসপাতাল থেকে আঙ্কেলকে নেয়া, গোসল, জানাজা এসব করতে করতে রাত প্রায় দশটা। দাফন হবে শ্যামপুর বড় কবরস্থানে। একটা ফ্রিজারে লাশ নেওয়া হলো, আর একটা পিকআপ ভ্যানে আমরা 18-20 জন উঠলাম। বন্ধুদের মধ্যে থেকে আমি আর রবিন যাচ্ছি। রাস্তায় এখনও বেশ জ্যাম। গুরুস্থানে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11টা। লাশ নামানোর পর প্রথম দিকেই আমি আর রবিন একটু করে মাটি দিয়ে ভিড় থেকে সরে এলাম। গুরুস্থানটা নতুন হয়েছে। শহরের লাখো মানুষের শেষ যাত্রার সংকুলন করে দিতে গুরুস্থানটা বেশ বড় করেই বানিয়েছে সিটি কর্পোরেশন। চল ওদিক থেকে একটু ঘুরে আসি। ডান দিকের অন্ধকারে ঢাকা রাস্তাটা দেখে প্রস্তাব দিল রবিন। আমিও সায় জানিয়ে পা বাড়ালাম। পায়ে হাঁটা পথের দুধারে কবরের জন্য জায়গা। গেটের দিকটায় বেশ জলজলে আলো থাকলেও ভেতরের দিকে কোনো আলোর ব্যবস্থা নেই। গাছপালায় ঢাকা থাকায় গোরস্থানের বাইরের ঝলমলে শহরের আলো অন্ধকার খুব একটা তাড়াতে পারছে না। বড় বড় গাছগুলোর নিচে জমাট অন্ধকার। এছাড়া এখানে ওখানে বেড়ে ওঠা লতাগুল্মের ঝোপগুলোও কালো ছায়া হয়ে খাপটি মেরে বসে আছে। হাঁটতে আসলে খারাপ লাগছে না, অনেকদিন পর এমন নিকষ কালো অন্ধকারের দেখা পেলাম। ইলেকট্রিসিটির সহজলভ্যতায় বলতে গেলে সারাক্ষণই চকমকে আলো লেগে থাকে চোখে। মাঝে মাঝে অন্ধকারে বসে চোখ আর মস্তিষ্ককে খানিকটা আরাম দেওয়ার ব্যবস্থা নেই নাগরিক জীবনে, তাই এই অন্ধকার ভালোই লাগছে। ক্যাটক্যাটে আলোর যন্ত্রণা থেকে বাঁচতে দুজনের একজনও ফোন বের করিনি পকেট থেকে। হাঁটতে হাঁটতে আরেকটু ভেতরের দিকে আসতেই রবিন পকেট থেকে সিগারেট আর লাইটার বের করল। ধুর শালা, কবরস্থানেও বিড়ি খাবি নাকি? আরে বেটা, প্যারা নাই, এদিকে কবর হয় নাই এখনও। রবিনের এই কথায় খেয়াল করলাম আমরা আসলে গেট থেকে বেশ দূরে এসে গেছি। মাস তিনেক আগে উদ্বোধন হওয়া এই গোরস্থানে যে কয়টা কবর সবই সামনের দিকে। আরেকটা জিনিস বুঝলাম, এই গোরস্থান আসলে এতদিন শহরের সবচেয়ে বড় গোরস্থানের তকমা নিয়ে টিকে থাকা নাজিমপুর গোরস্থানের চেয়ে অন্তত 3 গুণ বা তারও বেশি বড় হবে। এসব ভাবতে ভাবতে হাঁটছি আর বিড়ি ফুঁকছি। হঠাৎ সামনে একটা দেয়াল দেখে বুঝলাম আমরা গোরস্থানের একটা প্রান্তে চলে এসেছি। এখান থেকে ডানে একটা রাস্তা চলে গেছে, সেদিকেই ঘুরে হাঁটতে লাগলাম দুজন। হাঁটতে হাঁটতে মানব জীবনের শেষ পরিণতি, অলৌকিক, অতিলৌকিক ইত্যাদি বিষয়ে কথাবার্তা বলছিলাম। মিনিট পাঁচেক হাঁটার পর রাস্তাটা আবারও ডানে মোড় নিল, এগোলাম সেদিকে। আমাদের হিসেব মতে এদিকে গেলেই গেট পাওয়া যাবে। এতক্ষণে নিশ্চয়ই কবর দেওয়া শেষ, দোয়া মোনাজাত চলছে হয়তো। হঠাৎ আধারে ঢেকে থাকা গোরস্থানটাকে মুহূর্তের জন্য আলোয় ভাসিয়ে দিল একটা বিজলির চমক, সেই সাথে মেঘের গর্জন। গত দুদিন ধরেই বেশ প্যাচপ্যাচে আর অস্বস্তিকর গরম পড়ছিল, আজ রাতেই হয়তো সেই গরমের নিকেশ করে দিতে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি চল, এখানে বৃষ্টি নামলে একদম বিতিকিচ্ছিরি হবে, তাড়া দিলাম আমি। আমার কথায় অবশ্য রবিন তেমন গা করল বলে মনে হয় না, একই তালে হাঁটতে লাগল। হাতের সিগারেট শেষ হয়েছে আরও আগেই, আরেকটা ধরাতে পকেটে হাত দিল রবিন। তখনই মুষলধারে শুরু হলো বৃষ্টি, দৌড় শুরু করলাম দুজন। সামনে আলো বাড়ছে, তার মানে গেটের কাছাকাছি চলে এসেছি আমরা। বৃষ্টির তোর ক্রমেই বেড়ে চলেছে, এক একটা ফোঁটা যেন কয়েক কেজি ওজনের। এই বৃষ্টিতে দৌড়ানো মুশকিল, চোখই খুলে রাখা দায়। তাও অন্ধের মতো দৌড়াচ্ছি দুজন। এতক্ষণে হঠাৎ আমার ফোনের কথা মনে পড়ল। ইতিমধ্যে আমরা যে পরিমাণ ভিজেছি, ফোনের তো দফরাফা হয়ে যাওয়ার কথা। মুহূর্তের জন্য দৌড় থামিয়ে ফোনটা বের করলাম। না, এখনও টিকে আছে ফোনটা। ফোনটা আবার পকেটে রেখে পাশে তাকিয়ে দেখি রবিন নেই। শালা আমাকে রেখেই পালিয়ে গেছে। দ্রুত দৌড়ানো শুরু করলাম ওকে ধরার জন্য। অবশেষে একটা ল্যাম্পপোস্ট দেখতে পেলাম, কিন্তু রবিন গেল কই? সামনে আবারও ডানে একটা রাস্তা। এই রাস্তাটা বরাবর গেট পর্যন্ত গেছে ধরে নিয়ে এগুতে শুরু করলাম। তবে আর দৌড়াতে পারছি না। অবশ্য দৌড়ে লাভও নেই, কারণ এরই মধ্যে পুরো কাক ভেজা হয়ে গেছি। সুতরাং ধীরে সুস্থে হাঁটা শুরু করলাম। তখন ফোন বের করলেও সময় খেয়াল করিনি। কয়টা বাজে দেখার জন্য আবার ফোন বের করলাম। ফোনটা এখনও অন থাকলেই বাঁচি। বৃষ্টির তোরে কিছু দেখাই মুশকিল। চোখের একদম কাছে এনে সময় দেখলাম, রাত 1:17। হোয়াট দা, মানে কি? মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আবার ভালো করে দেখলাম, না, 1:18 হয়ে গেছে। ফোনটা ভিজে কি নষ্টই হয়ে গেল? এখানে এসে যখন পৌঁছেছি তখন পুরোপুরি 11টা বাজেনি, আর আসার পর সব মিলিয়ে বড় জোর 40 মিনিট পেরিয়েছে। এরই মধ্যে 1:15 বাজলো কী করে? যাক গে, আগে গেটে পৌঁছাই। স্তম্ভিত ভাব কাটিয়ে আবার দৌড় শুরু করলাম। এর মধ্যে বৃষ্টির তোর এক বিন্দুও কমেনি। দুকদম এগুতেই বিকট শব্দে একদম কাছে কোথাও বাজ পড়ল, এবং সাথে সাথে পেছনে রেখে আসা স্ট্রিট লাইটটা নিভে গেল। পুরো কালিগোলা অন্ধকারে থমকে দাঁড়িয়ে পড়লাম। বুকে হাতুড়ি পেটানো শুরু হলো। কি হচ্ছে এসব? প্রথমে রবিন গায়েব হয়ে গেল, তারপর ফোনে উল্টাপাল্টা সময় দেখালো, ফোন? আল্লাহ আল্লাহ করতে করতে পকেট থেকে ফোনটা বের করলাম। হাতে তুললেই ফোনের স্ক্রিন জ্বলে ওঠার কথা, জ্বলল না। তার মানে কি ডেড? একপাশে থাকা পাওয়ার বাটনটা চেপে দেখলাম, নো রেসপন্স। জোরে চেপে ধরে রাখলাম যদি অন হয় এই আশায়। না, খবর নেই, ফোনটাও গেল। বাহ, এদিকে বৃষ্টি কমার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। আমি সাধারণত নিজেকে সাহসী ভাবতে পছন্দ করি, বিশেষ করে জিনভূতের ভয়কে আমি কখনোই পাত্তা দিইনি। কিন্তু এ মুহূর্তে খুব একটা সাহস পাচ্ছি না। আলো নেভার পর পাটা এদিক ওদিক 2-1 কদম ঘুরে গেছে, যে কারণে বুঝতে পারছিলাম না কোন দিকে হাঁটব এখন। কালিগোলা অন্ধকারে নিজের অস্তিত্বই ভুতুড়ে মনে হতে লাগলো, আর মনের মধ্যে উল্টাপাল্টা ছবি ভেসে উঠতে শুরু করলো। মনে মনে দোয়া করতে থাকলাম, আল্লাহ এখন যেন বাজ পড়ে, তাহলেও অন্তত কিছু হলেও দেখতে পাব। প্রার্থনা করেই সতর্ক পায়ে এগোনো শুরু করলাম। 3 কি 4 কদম এগুতেই বিজলি চমকাল, সাথে সাথে আমার যেন আত্মা উড়ে গেল। এসব কি? সামনে শুধু সারি সারি কবর খোঁড়া, প্রতিটা কবরই অর্ধেক পানিতে ভরে আছে। সেই পানিতে ভাসছে সাদা কাপনে মোড়ানো সারি সারি লাশ। বাহ, হ্যালোসিনেটাও করা শুরু করেছি তাহলে। সামনে এগোনোর সাহস হারিয়ে ফেললাম। সাবধানে জ্যামিতিক নিয়ম মেনে ঠিক 180 ডিগ্রি ঘুরলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। ধীরে ধীরে খুব হিসেব করে প্রতিটি কদম ফেলছি, যে কোনো পরিস্থিতির জন্যই মনকে প্রস্তুত রাখার চেষ্টা করছি। 8-10 কদম এগিয়েছি বোধহয়, তখনই আবার বিদ্যুতের চমক। এবার যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। একটা লোক হেঁটে যাচ্ছে, খালি গা, খালি পা, পরনে শুধু হাঁটু পর্যন্ত ভাঁজ করে পরা লুঙ্গি, কাঁধে একটা কোদাল ফেলে খুব স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। যে কোদাল দেখে বেশি ভয় পেয়েছি সেই কোদালের দেখেই কিছুটা সাহসও এসেছে মনে। লোকটা নিশ্চয়ই গোর্খদক, ডাক দিলাম, কিন্তু গলার স্বর বেরোলো বলে মনে হয় না। এবার আরও জোরে ডাক দিলাম লোকটাকে, কিন্তু খুবই সামান্য একটু আওয়াজ বেরোলো। এই প্রবল বৃষ্টিতে এই সামান্য শব্দ লোকটা শুনতে পাবে বলে মনে হয় না। হঠাৎই মনে হলো ভয়ানক ক্লান্তি চেপে ধরেছে আমাকে, দাঁড়িয়ে থাকতে পারছি না। শরীরের স্নায়ুগুলো হয়তো এতক্ষণের ধকল সহ্য করে সব মিয়ে গেছে। শরীরের সব শক্তি জোগাড় করে আরও একবার ভাই বলে চিৎকার করে উঠলাম। এবার লোকটা আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু একটা মানুষের চোখ এমন জ্বলজ্বল করে জ্বলছে কেন? রোদে পোড়া মুখ, বিশাল গোফ। হঠাৎ মনে হলো লোকটা এক লাফে আমার সামনে চলে এসেছে। আপনারেই তো খুঁজতেছিলাম ভাইজান, কই পালায় আসিলেন হ্যাঁ? বলে আমার কাঁধ ধরে জোরে একটা ঝাঁকুনি দিল লোকটা, সাথে একটা কুৎসিত হাসি। চলেন, আপনার গর্ত রেডি, বলেই লোকটা আমার হাত ধরে টানতে শুরু করল। তীব্র আতঙ্কে চিৎকার দিতে গিয়ে দেখি কোঙানি ছাড়া কিছু বের হচ্ছে না। লোকটার আরেকটা হ্যাঁচকা টানে আমি মুখ থুবড়ে পড়লাম, কিন্তু রাস্তার উপর না পড়ে একটা কালো গর্তে পড়ে যাচ্ছি। পড়ছি তো পড়ছি, অনন্তকাল ধরে যেন পড়ছি। হঠাৎ অন্ধকার কেটে যেতে শুরু করল, তীব্র আলোর ঝলক লাগলো চোখে। ধীরে ধীরে মুখ তুললাম, সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আরেকটু মুখ তুলে আকাশ দেখলাম, প্রায় মাঝ আকাশে জলজল করছে সূর্য। এসব প্রায় এক মাস আগের ঘটনা। সে যাত্রায় আমাকে দুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে ভয়ানক রকমের খারাপ হয়ে গিয়েছিল শরীর। ডাক্তাররা বলেছে নিউমোনিয়া হয়নি, এটাই নাকি আশ্চর্যের। রবিনের কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো পাওয়া যাবেও না। আর আমার আসলে কি হয়েছিল তাও খুব একটা মনে নেই। সেই গোর্খদককে দেখার পরের ঘটনা আমার প্রায় কিছুই মনে নেই। আবছা আবছা যদ্দূর মনে পড়ে লোকটাকে আমি গলা টিপে খুন করেছিলাম। তারপর অনেক কসরত করে ঘাসে ঢাকা একটা ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে ফেলে দিয়েছিলাম। আচ্ছা, লোকটা কি আসলে গোর্খদকই ছিল, নাকি আমি রবিনকেই?